নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের প্রারম্ভে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধু, নিয়মিত শুনছেন যাত্রা পুস্তকের আলোচনা। ইসরায়েল জাতিকে ঈশ্বর আশ্চর্যভাবে মিশরের বন্দী দশা থেকে মুক্ত করলেন, কিন্তু হায় মানুষ, ভুলে গেল তার দয়া। সমস্যার সামনে এলে করল তারা বচসা, কিন্তু ঈশ্বর তাঁর সৃষ্ট মানুষকে ভালোবাসেন। শত অবদ্ধতা সত্ত্বেও তিনি ক্ষমা করলেন, প্রয়োজনীয় সব কিছু দান করলেন ও দুগ্ধমধু প্রবাহী দেশ তাদের প্রদান করলেন। আজও ঈশ্বর আপনাকে তার আলয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। বন্ধু, সেই ডাকে কি আপনি সাড়া দেবেন? শুনুন তাহলে জীবনবাণী।
শপথ করেছি যিশুর নামে খ্রিস্টের পথে দাঁড়াব, ঝড় ঝঞ্ঝায় তোলব নায়ার সেই পথেই চলব। শপথ করেছি যিশুর নামে খ্রিস্টের পথে দাঁড়াব, ঝড় ঝঞ্ঝায় তোলব নায়ার সেই পথে চলব। চলার পথে দাঁড়াব নায়া, এগিয়ে মোড়া যাব। চলার আশুক বাধা আশুক না ভয়, আশুক বাধা আশুক না ভয়, সমুখ পানি তাকাবো, ঝড় ঝঞ্ঝায় তোলব নায়ার সেই পথে চলব। শপথ করেছি যিশুর নামে কৃষ্ণের পথে দাঁড়াব,
শ্রোতা বন্ধু। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে যাত্রা পুস্তকের ২৫ অধ্যায় থেকে আলোচনা শুরু করতে চলেছি। গত অনুষ্ঠানে আমি ২৪ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। এই অনুষ্ঠানে আজকের আমরা শুনব ইসরায়েলের প্রথম নেতা ও ঈশ্বরের মনোনীত দাস মোশি সিনাই পর্বত শিখরে ঈশ্বরের নির্দেশ মতো উঠেছেন। ঈশ্বর তাঁর আশ্বাস এবং আবাসস্থল সমাগম তাম্বু নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার বিষয় বলবেন। ঈশ্বরের ব্যবস্থা পুস্তক রাখবার জন্য একটা সিন্দুক প্রস্তুত করার নির্দেশ দেবেন। ভোগ্য নৈবেদ্য উৎসর্গের জন্য মেজ প্রস্তুত করার নির্দেশ দেবেন এবং সোনার প্রদীপ দান প্রস্তুত করার নির্দেশ দেবেন। যাত্রাপুস্তক ২৫ অধ্যায় থেকে ৩০ অধ্যায় পর্যন্ত সমাগম তাম্বু নির্মাণের নকশা আমরা দেখতে পাব। সমাগম তাম্বু সেই স্থান যে স্থানে ইসরায়েল ঈশ্বরের সাথে মিলতে পারবে। স্বয়ং ঈশ্বর চেয়েছিলেন ইসরায়েল জাতির শিবির মধ্যে তাঁর জন্য একটা স্থান। সমাগম তাম্বুর নির্মাণের উপকরণ আমরা দেখব ২৫ অধ্যায় যাত্রাপুস্তকে। পাঠ করি আমরা বিশেষ করে ২৫ অধ্যায় প্রথম কয়েকটি পদ। আসুন আমার সঙ্গে খুলুন যাত্রাপুস্তক তার ২৫ অধ্যায়, যা আপনি পাবেন ১২২ পৃষ্ঠায়। ঈশ্বরীয় তাম্বু ও পাত্রাদি নির্মাণ বিষয়ক আদেশ ৯ পদ পর্যন্ত পাঠ করি। পরে সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে আমার নিমিত্তে উপহার সংগ্রহ করিতে বলো, হৃদয়ের ইচ্ছায় যে নিবেদন করে, তা হইতে তোমরা আমার সেই উপহার গ্রহণ করিও। এই সকল উপহার তাহাদের হইতে গ্রহণ করিবে, স্বর্ণ, রৌপ্য, পিত্তল এবং নীল, বেগুনে ও লাল এবং সাদা মসিনাসূত্র ও ছাগলম ও রক্তিকৃত মেষচর্ম, তহসচর্ম ও সিটিম কাঠ, দীপার্থ তৈল এবং অভিষেকার্থ তৈলের ও সুগন্ধি ধূপের নিমিত্তে গন্ধদ্রব্য এবং এফোদের ও বুক পাটার জন্য গোমেদকমণি প্রভৃতি খেচনীয় প্রস্তর, আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। আবাসের ও তাহার সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকলই করিবে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা এই সময় প্রার্থনায় নিজেদেরকে অবনত করি ঈশ্বরের চরণতলে। পরম প্রেমময় পিতা ঈশ্বর, পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি পবিত্র জীবন্ত সত্য, তোমার অসীম প্রেম ও করুণা তুমি আমাদের জীবনে বর্ষণ করেছ। তাই তো প্রভু আমরা এই জগতে ধ্বংস হয়ে যাইনি, আমরা আজও সুরক্ষিত হয়েছি, তুমি আমাদের রক্ষা বহন পালন করেছ এবং আজকে তুমি তোমার বাক্য শ্রবণ করতে, ধ্যান করতে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ, তোমায় ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো, তাদের ব্যক্তিগত জীবনে পরিবারের কার্যক্ষেত্রে তোমার আশীষ দিয়ে ঘিরে রাখো। প্রভু আমরা প্রার্থনা করি আজকের এই দিনে, বিশেষ করে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা যারা প্রভু কষ্টের মধ্যে দুঃখের মধ্যে অনেক রোগ যাতনার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, প্রভু তাদেরকে শক্তিযুক্ত করো, প্রভু তাদের সকল দুঃখ ব্যথা তাদের রোগ যাতনা উপশম করো। এবং প্রভু তুমি এই দিন পর্যন্ত তাদেরকে সুরক্ষা করেছ, বাকি দিনগুলি তোমার আনন্দে তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে তোমার সঙ্গে মিলিত হতে তুমি তাদের প্রত্যেককে সাহায্য করো, প্রত্যেক পরিবারে আশীর্বাদ করো। প্রার্থনা করি আমাদের দেশের জন্য, আমাদের দেশে তোমার শান্তি দ্বারা তুমি ঘিরে রাখো এবং আমাদের দেশের নেতাদেরকে তুমি আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের যাত্রাপুস্তক থেকে আলোচনা করছি। আমরা দেখি যে যাত্রাপুস্তকের ২৫ অধ্যায় প্রথম ৯টি পদ পাঠ করেছি। আমরা দেখি এই অংশে যে মাত্র কয়েক মাস হল ইসরায়েল জাতি মুক্ত হয়ে সিনয় পর্বতের তলায় এসেছে, আর ঈশ্বর বললেন সমাগম তাম্বু নির্মাণের জন্য হৃষ্টচিত্তে ও মুক্ত হস্তে দান কর, এবং মাত্র কিছুকালের মধ্যে এত দান এলো যে দাদাদের বলতে হলো যথেষ্ট হয়েছে আর না। কি কি বস্তু তাদের আনতে হয়েছিল আমরা একটু শুনি। সোনা, রূপো, পেতল, নীল, বেগুনে, লাল ও সাদা মসিনাসূত্র, ছাগলম, লাল মেষচর্ম, তহসচর্ম, সিটিম কাঠ, প্রদীপের তেল, অভিষেকের জন্য সুগন্ধি তেল, সুগন্ধি ধূপের মশলা, এফোদ ও বুক পাটার জন্য গোমেদক মণি। ওই ফর্দ শুনলে চমকে উঠতে হয়, চিন্তা করতে হয় যে ক্রীতদাসের দল কোথায় পাবে এত শত মূল্যবান বস্তু। আমাদের মনে রাখতে হবে যে সুদীর্ঘ ৪৩০ বৎসরকাল ইসরায়েল জাতি মিশরে দাস ছিল, কিন্তু কোনো বেতন তারা পায়নি। পুরুষ পরম্পরায় দাসত্ব করে গেছে, তাদের যা প্রয়োজন ছিল, যে যা চেয়েছে তাদের কর্তারা তাই দিয়েছে, যেন যত শীঘ্র সম্ভব তারা দেশ ছেড়ে বাইরে গিয়ে তাদের সদাপ্রভুর সেবা করতে পারে। সদাপ্রভু বলেইছিলেন যে আমি মিশরীয়দের মন নরম করব, সুতরাং মিশরীয়দের পিতৃপুরুষদের সময়কার দাস তারা যখন বেতন দাবি করল মিশরীয়রা প্রচুর দিলেন, এমনকি নিজেদের সোনা, রূপো, পেতলের গহনা, বাসন, পত্তর ইত্যাদি দিলেন। কোন কোন বাইবেল বিশারদ অনুমান করেন যে ইসরায়েল জাতি অনুমান ৫০০ কোটি, তার ৫০ গুণ অর্থ সম্পত্তি মিশরের বাইরে নিয়ে আসতে পেরেছিল। বাইবেল ক্লাসে একজন প্রশ্ন করল, এটা কেমন হলো স্যার? ইসরায়েলের পক্ষে এটা তো চুরি করা হলো আর সদাপ্রভু সেটা অনুমোদন করলেন। বললাম, আবার মন দিয়ে পড়ো, ঈশ্বর চুরি করতে শেখাবেন না কখন, কারণ অষ্টমাজ্ঞা কি বলে, চুরি করো না। ঈশ্বর তাদের বলেছিলেন, প্রত্যেক পুরুষ ও প্রত্যেক স্ত্রী আপন আপন প্রতিবাসী ও প্রতিবাসিনীর কাছ থেকে রৌপ্য ও স্বর্ণালঙ্কার চাহিয়া লোক। এগুলো তাদের পরিশ্রমের বেতন বা মূল্য। বর্তমানকালে দেখি নানা ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখি মিছিল চলছে, দিতে হবে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। না, ঈশ্বর ওই পদ্ধতি তাদের দেননি। যদি হতো, মিশরীয় সৈন্যরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ত, দেশে মহা বিশৃঙ্খলা দেখা দিত, ঈশ্বরের পরিকল্পনা নষ্ট হয়ে যেত। এখানে আরও দুটো একটা কথা না বললে যেন সব কথা বলা হয় না। মন্দির বা সমাগম তাম্বু নির্মাণের জন্য যে সমস্ত বস্তুর কথা মসি ইসরায়েল সন্তানদের আনতে বললেন, সেগুলো প্রত্যেকটা অর্থপূর্ণ, প্রত্যেকটা ঈশ্বরের মহিমা প্রকাশ করে। যেমন ধরুন, সোনা ঈশ্বরের গৌরব, রূপ পরিত্রাণ, পেতল বিচারের প্রতীক, আবার সূক্ষ্ম মসিনা সুতো ধার্মিকতা, তেল পবিত্র আত্মা, এবং ছাগলের চামড়া, মেষের চামড়া প্রায়শ্চিত্ত, সিটিম কাঠ মনুষ্যত্ব ইত্যাদি প্রকাশ করে। যে সমাগম তাম্বুর বিষয় আমরা শুনব সেটা কিন্তু খুব বিশাল ছিল না। তার কারণ, নতুন দেশে যেতে দীর্ঘ পথ ও দীর্ঘদিন তারা চলবে, থামবে আবার চলবে, এবং প্রতিবার তাম্বু তুলতে হবে ও তাম্বু গাড়তে হবে, তাম্বু বহন করে নিয়ে যেতে হবে। ঈশ্বর মসিকে বললেন, আমার জন্য ওরা একটা ধর্মধাম নির্মাণ করুক, আমি ওদের মধ্যে থাকব। এমন নয় যে ইসরায়েল জাতি যে তাম্বু বানাবে ঈশ্বর তার মধ্যে বাস করবেন। তার কি সত্যি ঘরের প্রয়োজন আছে? আমরা যেমন ঘর বানাই, বৈঠকখানা, শোবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, ঈশ্বরের কি ওই রকম ধারা ঘরের প্রয়োজন? তিনি চাইলেন তার প্রজাদের সাথে একান্তে মিলিত হওয়া স্থান, যে স্থানে তাঁর সিংহাসন নিয়ম সিন্ধুক থাকবে। বাইবেলের পুরাতন নিয়মে প্রথম সমুয়েল তার চারের অধ্যায় চার পদে লেখা আছে, অতএব লোকেরা শিরোতে দূত পাঠাইয়া বাহিনীগণের সদাপ্রভু যিনি করূপ দয়ে আসেন তাঁর নিয়ম সিন্ধুক তথা হইতে আনাইল। আবার দ্বিতীয় সমুয়েল তার ছয় অধ্যায় দুই পদে লেখা আছে, আর দাউদ ও তাঁহার সঙ্গী সমস্ত লোক উঠিয়া ঈশ্বরের সিন্ধুক যাহার উপরে সেই নাম বাহিনীগণের সদাপ্রভু যিনি করূপ দয়ে আসেন তাহার নাম কীর্তিত, তাহা জিউদা হইতে আনিতে যাত্রা করিলেন। আবার দেখি রাজা হিস্কিও ঈশ্বর সদাপ্রভুর সামনে প্রার্থনা করলেন, কইলেন, হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, করূপদয় আসীন, তুমি কেবলমাত্র তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর, তুমি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। যিশাইয়া ভাববাদী সাক্ষ্য শুনি, যিশাইয়া তার 37 অধ্যায় 16 পদে, হে বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, করূপদয় আসীন, তুমি কেবলমাত্র তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর, তুমি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। ইসরায়েল জাতি একমাত্র ঈশ্বরে বিশ্বাসী ছিল এবং যিহোবা তাদের রাজা, ঈশ্বরের শাসনের অধীন তারা। অনেকে গির্জাঘরকে ঈশ্বরের বাসস্থান বলে থাকেন, কিন্তু সত্যি কি ঈশ্বরে বাস করবার জন্য বাসস্থানের প্রয়োজন আছে? সলোমন মন্দির নির্মাণ করে প্রথম রাজা বলি 8:12 পদে কি বলেছেন জানেন? সদাপ্রভু বলিয়াছেন যে তিনি ঘোর অন্ধকারে বাস করিবেন। 8:27 পদে, কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে বাস করিবেন? দেখো, স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নিমিত্ত এই গৃহ কি পারিবে? সমাগম তাম্বু ঈশ্বর এবং মানুষের মিলন স্থান রূপে, পবিত্র গৃহরূপে ব্যবহৃত হবে। সবাই ঈশ্বরের সাক্ষাতে সেই স্থানে সমাবেত হত বলে ওই তাম্বুকে বলা হতো সমাগম তাম্বু। আমরা মনে রাখি যে ঈশ্বর মসিকে বললেন, আবাসের ও সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকলই করিবে। বাইবেলের নতুন নিয়মে যদি যান তাহলে দেখতে পাবেন ইব্রীয়দের প্রতি পত্রে 8:5 পদে লেখক লিখেছেন, তাহারা যাহার আরাধনা করে তাহা স্বর্গীয় বিষয়ের প্রতিকৃতি ও প্রতিবিম্ব মাত্র। মসি তাম্বু নির্মাণ করতে উদ্যত হইলে যেমন নির্দেশ দেওয়া হইয়াছিল, সাবধান, পর্বতে তোমাকে যে আদর্শ দেখানো হইল সেই আদর্শ অনুসারে সমস্তই করিও। আবার ওই পত্রেই ইব্রীয় পত্রে 9:23-24 পদে লেখা আছে, যাহা স্বর্গীয় বস্তুর নিদর্শন তা উক্ত প্রণালীতে সূচি করা আবশ্যক ছিল, কিন্তু যা প্রকৃতই স্বর্গীয় তা শুচি করার জন্য ইহা অপেক্ষা উৎকৃষ্ট বলি আবশ্যক। কারণ যাহা প্রকৃত বস্তুর প্রতিকৃতি মাত্র, সেই হস্তনির্মিত পবিত্র স্থানে খ্রিস্ট প্রবেশ করেন নাই, কিন্তু এখন আমাদের পক্ষে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইবার জন্য তিনি স্বর্গেই প্রবেশ করিয়াছেন। যাত্রাপুস্তক তার ২৫ অধ্যায় ১০ থেকে আরও কয়েকটি পদ পাঠ করতে পারে। এখানে লেখা আছে যে ১০ পদে তাহারা শিটিম কাষ্ঠের এক সিন্ধুক নির্মাণ করিবে, তাহা আড়াই হস্ত দীর্ঘ, দেড় হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে। পরে তুমি নির্মল সুবর্ণে তাহা মুড়িবে, তাহার ভিতর ও বাহিরে মুড়িবে এবং তাহার উপরে চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দেবে, আর তাহার জন্য সুবর্ণের চারি কড়া ছাঁচে ঢালিয়া তাহার চারি পায়াতে দিবে। তাহার এক পার্শ্বে দুই কড়া ও অন্য পার্শ্বে দুই কড়া থাকিবে। আর তুমি শিটিম কাষ্ঠের দুইটি বহন দণ্ড করিয়া স্বর্ণে মুড়িবে, আর সিন্ধুক বহনার্থে ওই বহনদণ্ড সিন্ধুকের দুই পার্শ্বস্থ কড়াতে দিবে। সেই বহনদণ্ড সিন্ধুকের কড়াতে থাকিবে, তাহা হইতে বহিষ্কৃত হইবে না, আর আমি তোমাকে যে সাক্ষ্যপত্র দিব তাহা ওই সিন্ধুকে রাখিবে। নিয়ম সিন্ধুক নির্মাণের নির্দেশ। প্রথমে আমরা দেখি যে নিয়ম সিন্ধুকটা কি। নিয়ম সিন্ধুক এক ঐতিহাসিক পবিত্র বাক্স, যার শুরু সেই সিনয় পর্বতে যেখানে এখন তারা আছে। এখন বলতে সেই দিনের কথা বলছি। ওই অঞ্চলে ইসরায়েল শিবিরে অতি যত্নের সাথে সাবধানতার সাথে সিন্ধুকটা নির্মিত হয়। শিটিম কাঠের সিন্ধুকটা আড়াই হাত লম্বা, এক হাত সমান ১৮ ইঞ্চি, দেড় হাত প্রস্থ, দেড় হাত উঁচু, বিশুদ্ধ সোনার পাতে ভেতর বাইরে মোড়ানো, উপরে চারিদিকে সোনার পাতের নিকাল দেওয়া ছিল। ইতিহাসে যতদিন সন্ধান পাওয়া যায় ওই সিন্ধুকে ঈশ্বর দত্ত ১০ আজ্ঞার পাথর দুটো রাখা থাকত। কিছুকাল সোনার বাটিতে মান্না ও হারনের বাদাম ডালের সেই লাঠি রাখা ছিল। সাধারণত নিয়ম সিন্ধুক সমাগম তাম্বুর মধ্যে মহাপবিত্র স্থানে রাখা হতো। যখন এক স্থান থেকে অন্য স্থানে শিবির সরানো হতো, একমাত্র যাজকেরা নিয়ম সিন্ধুক বহন করে নিয়ে যেতেন। এছাড়া প্রয়োজনে লেবীয় বংশের কহাতীয় সন্তানেরা বহন করতে পারতেন। ইসরায়েল সন্তানরা যখন জিরীয় জয়ের জন্য জর্দন নদী পার হতে গেলেন, নিয়ম সিন্ধুক নিয়ে যাজকেরা প্রথমে জর্দন নদীতে নামলেন, পরে সৈন্যদল জর্দন পার হল। ইসরায়েল জাতির জীবনে নিয়ম সিন্ধুক একটা বিশেষ স্থান অধিকার করেছিল এবং মহাপবিত্র বস্তু ছিল। নিয়ম সিন্ধুকের উপরে যে আবরণ ছিল তার দুই প্রান্তে দুটো করুব পরস্পরের দিকে মুখ করে বসানো ছিল এবং ওই করুবের দৃষ্টি আবরণের দিকে ছিল। ওই আবরণ পাপাবরণ সদাপ্রভুর সিংহাসন মানা হতো। ওই স্থান থেকে ঈশ্বর ইসরায়েল জাতির সাথে মিলিত হতেন। নিয়ম সিন্ধুককে সাক্ষ্য সিন্ধুকও বলা হয়ে থাকে। আবার একটা বিশেষত দেখি, নিয়ম সিন্ধুকের বাক্সটা শিটিম কাঠের ছিল। সাধারণত ওই কাঠে পোকা লাগত না, নষ্ট হতো না, তাই ঈশ্বর শিটিম কাঠ ব্যবহার করতে বললেন। দেখুন, তখন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তো ছিল না, মানুষের কাছে কাঠ কাঠই ছিল, কেবল ভারী বা হালকা। মনে পড়ছে যে জলপ্লাবনের প্রায় ১০০ বছর আগে ঈশ্বর নোহকে বলেছিলেন, নোহ তুমি গফর কাঠ নিয়ে একটা জাহাজ বানাও। মসিকে বললেন, শিটিম কাঠ দিয়ে বাক্স বানাও। তবুও আমরা এটাকে কাঠের বাক্স বলতে পারবো না। কেন জানেন? বাক্সটা ভেতর ও বাইরের সমস্তটা সোনা দিয়ে মোড়া। বাইবেলের সকল কিছু কিন্তু অর্থপূর্ণ এবং মানুষের কাছে প্রতীক রূপে দেওয়া হয়েছে। কাঠ হচ্ছে মনুষ্য জীবনের প্রতীক এবং সোনা হচ্ছে ঈশ্বরের গৌরবের প্রতীক। ঈশ্বরের গৌরব খ্রিস্ট। ঈশ্বর চান মানুষের জীবন ভেতর ও বাইরে সবটাই খ্রিস্টময় হোক, বা এক কথায় মানুষের জীবন দিয়ে ঈশ্বর সর্বদাই গৌরবমন হন, কেননা তিনি নিজ সাদৃশ্যে মানুষকে নির্মাণ করেছেন। যীশুখ্রিস্ট কেবলমাত্র আশ্চর্য কার্য করতেন তা নয়, তিনি সম্পূর্ণ ঈশ্বর ছিলেন। যিশুর মধ্যে ঈশ্বরের সম্পূর্ণতা ছিল। যোহন লিখিত সুসমাচার তার ১৪:১-৯ পদে লেখা আছে, যিশু নিজে বলেছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। যিশু তাকে বললেন, ফিলিপ, এতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তবু কি তুমি আমাকে জানো নাই? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের কাছে প্রকাশ করুন? যিশু যেমন স্বয়ং ঈশ্বর ছিলেন, তেমনি তিনি আবার সম্পূর্ণ মানুষ ছিলেন। তিনি ক্লান্ত হতেন, ক্ষুধার্ত হতেন, তৃষ্ণার্ত হতেন, তিনি ক্ষুধার্ত হতেন, কাঁদতেন। সোজা কথায় তিনি একাধারে ঈশ্বর ও মানুষও ছিলেন। নিয়ম সিন্ধুকের মধ্যে আগে যেমন বলেছি সোনার বাটিতে মান্না রাখা ছিল, হারনের মঞ্জুরিত যষ্টি এবং দশাজ্ঞা লিখিত দুই প্রস্তর ফলক রাখা ছিল। প্রত্যেকটা বস্তু অর্থপূর্ণ। হারনের যষ্টি বা লাঠি পুনরুত্থানের কথা বলে। আর আমরা দেখি বাটি ভর্তি মান্না জীবন খাদ্যের প্রতীক। যিশু বলেছেন আমি জীবন খাদ্য। দশাজ্ঞা যিশুর জীবনকে দেখায় যা তিনি পূর্ণ করেছিলেন। যিশু বলেছিলেন আমি ব্যবস্থা ভাঙতে আসিনি, ব্যবস্থা পূর্ণ করতে এসেছি। এবার আসব যাত্রা পুস্তক তার ২৫ অধ্যায় ২৩ থেকে ৩০ পদ। লেখা আছে মেজের বিষয়, আর তুমি সিটিম কাষ্ঠের এক মেজ নির্মাণ করিবে, তাহা দুই হস্ত দীর্ঘ, এক হস্ত প্রস্থ ও দেড় হস্ত উচ্চ হইবে, আর নির্মল স্বর্ণে তাহা মুড়িবে এবং তাহার চারিদিকে স্বর্ণের নিকাল গড়িয়া দিবে। তাঁবুর মধ্যে পবিত্র স্থানে আসবাবপত্র বলতে তিনটি জিনিস আমরা দেখতে পাই। প্রথমে সোনার প্রদীপ দান, দ্বিতীয় দর্শন রুটি রাখার মেজ, তৃতীয় সোনার ধূপবেদি। আবার বলে দিই, যারা লিখছেন লিখে নিতে পারেন। প্রথমে ছিল সোনার প্রদীপ দান, দ্বিতীয় দর্শন রুটি রাখার মেজ, তৃতীয় সোনার ধূপবেদি। প্রথমত দীপাধার বা প্রদীপ দান, খাঁটি সোনায় গড়া, খ্রিস্ট যিশুর প্রতীক। দর্শন রুটির মেজ আবার খ্রিস্টের প্রতীক, কেননা তিনি জীবন খাদ্য। ধূপবেদি প্রার্থনার বিষয় বলে, আর খ্রিস্ট যিশুই আমাদের জন্য মধ্যস্থতা করেন, আমাদের জন্য পিতাকে আবেদন জানান। দর্শন রুটির মেজের উপরে ইসরায়েলের ১২ বংশের নামে ১২টা রুটি রাখা হতো। দর্শন রুটির মেজও সিটিম কাঠের এবং খাঁটি সোনার পাতে মোড়া। দুই হাত দীর্ঘ, এক হাত প্রস্থ এবং দেড় হাত উঁচু। মেজের চারিদিকে চার আঙ্গুল চওড়া পার্শ্বকাঠ লাগানো থাকবে। ওই কাঠ সোনা মোড়ানো হবে এবং তাতে নকশা কাটা থাকবে। এছাড়া মেজের উপরে সোনার থালা, চামচ, পাত্র ঢাকা, শেক পাত্র, এগুলো থাকবে। দর্শন রুটি খ্রিস্টের প্রতীক, ঈশ্বরদত্ত রুটি বিশ্বাসী খ্রিস্টিয়ান জীবনের বলদায়ক খাদ্য। প্রতি বিশ্রামবারে শনিবার মেজের উপরে রাখা রুটি বদলে দেওয়া হতো। বাসি রুটি যাজক পরিবারের লোকজনেরা কোনো পবিত্র স্থানে বসে দ্রাক্ষারসের সাথে ভোজন করত। যা কিছু আমরা দেখছি সবই কিন্তু ঈশ্বরের নির্দেশ মতো নির্মিত হয়েছে, তাঁর নির্দেশ মতো ব্যবহৃত হচ্ছে শুধুই কি তাই। দর্শন রুটি কীভাবে প্রস্তুত করবে সে বিষয়ে ঈশ্বর নির্দেশ দিলেন। কীভাবে রুটিগুলো টেবিলের উপরে সাজিয়ে রাখতে হবে সে বিষয়ে বলে দিলেন। ঈশ্বরীয় ব্যবস্থায় ঈশ্বরের মেজের উপরে দর্শন রুটি রাখতে হবে। আসবাবপত্রের মধ্যে দ্বিতীয় বস্তু ছিল দীপাধার, যাত্রা পুস্তক ২৫ অধ্যায় ৩১ থেকে ৪০ পদে আমরা পাই। দীপাধার বলতে প্রদীপ দান বোঝায়। কেউ কেউ বলে থাকেন মোম দান বা মোমবাতি দান। আমরা মনে রাখব তখন কিন্তু প্রদীপের প্রচলন ছিল এবং প্রদীপ জ্বালার জন্য তাদের তেল আনতে বলা হয়েছিল। দীপাধার ছিল পেটানো সোনার ও কারুকার্য খচিত, সাতটা প্রদীপ জ্বলত। দীপবৃক্ষ আলো দেবার জন্য। আলো ছাড়া প্রাণী বাঁচে না, আলো ছাড়া মানুষ থাকতে পারে না। আবার আলো হচ্ছে জ্ঞান। যিশু বলেন আমি জগতের জ্যোতি, তিনি বলেন যে আমার কাছে আসবে সে অন্ধকারে থাকবে না। দীপবৃক্ষ খ্রিস্টের প্রতীক। আমরা গির্জায় যাই ঈশ্বর আরাধনা করার জন্য। আমাদের জীবন খাদ্য গ্রহণ করতে হবে, ঈশ্বরের আলোয় চলতে হবে, তবে যথার্থ আরাধনা করা হবে। বাইবেলের নতুন নিয়মে কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে ২ অধ্যায় ৮ পদে সাধু পৌল বলেছেন, সাবধান, মানুষের গতানুগতিক প্রথা অনুসারে, জগতের আদিম সংস্কার অনুসারে অর্থাৎ খ্রিস্টের অনুসারে নয়, কেউ যেন দর্শনের নামে এবং নিরর্থক প্রতারণা পাশে তোমাদের বদ্ধ করিয়া লইয়া না যায়। তিনি ঈশ্বরের পুত্র, অন্ধকারে নিয়ে যাবার দার্শনিক নন, তিনি আলো। লক্ষণীয় বিষয় এই যে দীপাধারে কোনো মাপ তিনি বলে দেননি। কেন? আলোকে বা জ্ঞানকে কে মাপতে পারে? ঈশ্বরকে মাপবার জন্য তাঁর দেহে কি ফুটরুল বসাবেন? মানুষ পৃথিবীর পরিধি মেপেছে, বৈজ্ঞানিকেরা ওজন ও মেপেছে বলে থাকে। মানুষ সূর্য চন্দ্র তারার দূরত্ব মেপেছে, কিন্তু স্বর্গের দূরত্ব কে মেপেছে? কারণ স্বর্গ ঈশ্বরের আবাসস্থল। ঈশ্বরের বয়স কে জেনেছে? তিনি তো আদি, তিনি অন্ত। দীপাধার এক তালন্ত সোনা দিয়ে নির্মিত হয়েছিল, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কিছুই উল্লেখিত হয়নি। মনোনীত স্বর্ণকার পবিত্র আত্মার চালনায় দীপাধার নির্মাণ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন প্রার্থনায় যাই। মঙ্গলের আকর ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার জীবন্ত সত্য বাক্য আমাদেরকে অনুপ্রাণিত করে। তোমায় ধন্যবাদ দিই তুমি কেমনভাবে মসির মাধ্যমে জানিয়েছিলে ইসরায়েল জাতিকে সেই আবাসস্তম্ভ নির্মাণ এবং তার আসবাবপত্র তৈরি করার জন্য, এবং তার মধ্যে দিয়ে সত্য তুমি আমাদের কাছে প্রকাশ করলে, তাই তোমায় ধন্যবাদ দিই। আশীর্বাদ করো আমাদের প্রত্যেককে। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন।
আর আমরা নিজের নই কার মূল্য দ্বারা প্রীত হইয়াছি, আর আমরা নিজের নই কার মূল্য দ্বারা প্রীত হইয়াছি। অতএব আমাদের দেহে ঈশ্বরের গৌরব করি, গৌরব করি, আর আমরা নিজের নই কার মূল্য দ্বারা প্রীত হইয়াছি, আর আমরা নিজের নই কার মূল্য দ্বারা প্রীত হইয়াছি। আমরা কি জানি না যে হইতে প্রাপ্ত হইয়াছি, যাহাকে আমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছি, আর আমরা নিজের।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।